الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سمجھانے کا طریقہ دعائتار یا رب المصطفیٰ جو کوئی 21 صفحات کا رسالہ سمجھانے کا طریقہ پڑھ یا سن لے اسے ہر کام شریعت و سنت کے مطابق کرنے کی سعادت عنایت فرما کر بے حساب بخش دے آمین بجاہ خاتم النبیین صلی اللہ علیہ وآلہ وسلم درود شریف کی فضیلت فرمان آخری نبی صلی اللہ علیہ وآلہ وسلم بروز قیامت لوگوں میں سے میرے قریب تر وہ ہوگا جس نے دنیا میں مجھ پر زیادہ درود پاک پڑھے ہوں گے صلو علی الحبیب صلی اللہ علی محمد سمجھانے کے بعض مؤثر طریقے حضرت بی بی ام دردا رضی اللہ عنہا فرماتی ہیں جس نے اپنے بھائی کو چپکے سے سمجھایا تو اس نے اسے زینت بخشی اور جس نے اسے اعلانیہ اور لوگوں کے سامنے سمجھایا تو اس نے اپنے بھائی کو عیب لگایا اے عاشقان رسول سمجھانا بھی ایک فن ہے اللہ کرے یہ ہم کو آ جائے اگر شرعی اعتبار سے کسی کو سمجھانا آپ پر ضروری ہو اور آپ اس کے اہل بھی ہوں تو بڑوں کو احترام سے اور چھوٹوں کو شفقت کے ساتھ سمجھائیے جارحانہ انداز میں یا ڈانٹ کر اگر سمجھائیں گے تو ہو سکتا ہے کہ سامنے والا چپ ہو جائے لیکن دلی طور پر اپنی اصلاح کرنے کے لیے تیار نہ ہو بارہا لوگوں کا سمجھانے کا انداز رف اور جارحانہ ہوتا ہے جس کی وجہ سے سامنے والا سمجھ نہیں پاتا اور بعض اوقات وہ بدک جاتا ہے بالخصوص سوشل میڈیا پر جس جارحیت کے ساتھ لوگ ایک دوسرے کو سمجھا رہے ہوتے ہیں اس سے سامنے والے کے اندر ضد ہی پیدا ہوتی ہوگی بھلے وہ غلطی پر ہو اور اس کا ضمیر بھی تسلیم کر رہا ہو کہ میں غلطی پر ہوں مگر وہ ایسے مصلح یعنی اصلاح کرنے والے کی بات کبھی قبول نہیں کرے گا اور سوچے گا کہ اگر اپنی غلطی قبول کروں گا تو ہو سکتا ہے سامنے والا مجھ پر مزید چڑھائی کر دے اس لیے وہ اپنے درست ہونے کے متعلق الٹے سیدھے دلائل قائم کرے گا یاد رکھیے ہم میں سے کوئی بھی شیطان پروف نہیں ہے اس لیے سمجھانے کا انداز ایسا ہو کہ جس سے سامنے والے میں ضد پیدا نہ ہو اور شیطان اس کی اصلاح کو اس کی نظر میں بے عزتی بنا کر نہ پیش کر سکے مثلا اگر اس میں کوئی اچھی بات ہے یا اس کی گفتگو میں کوئی اچھی چیز ہے تو پہلے اس حوالے سے جائز انداز میں اس کی کچھ تعریف کر لی جائے پھر اس کی بھول کی طرف اشارہ کر دیا جائے پھر کہہ دیا جائے کہ اگر میری غلط فہمی ہے تو ہاتھ جوڑ کر معافی مانگتا ہوں اب تو سوشل میڈیا کا دور ہے واٹس ایپ کے ذریعے ہاتھ جڑا ہوا یعنی معافی مانگنے والا اسٹیکر بھی بھیج دیا جائے الغرض ایسا انداز ہرگز نہ اختیار کیا جائے کہ جس سے اگلے میں ضد پیدا ہو اور اسے غصہ آئے سمجھانے کے لیے حکیمانہ پیار محبت اور نرمی والا انداز ہو تو جسے سمجھایا گیا وہ سدھرنے کی سوچتا ہے اور اسے اپنی اصلاح کا کوئی نہ کوئی پہلو مل بھی جاتا ہے کچھ لوگ ایسے بھی ہوتے ہیں کہ انہیں جس کی اصلاح کرنی ہوتی ہے اس کا نمبر ان کے پاس نہیں ہوتا تو پھر وہ ویڈیو یا آڈیو بنا کر یا پھر پوسٹ تیار کر کے سوشل میڈیا پر اس پیغام کے ساتھ چھوڑ دیتے ہیں کہ ہمارے پاس فلاں کا نمبر نہیں ہے لہذا اس کے ساتھ جس کا رابطہ ہو وہ ہمارا یہ پیغام اسے پہنچا دے ایسا نہیں کرنا چاہیے سامنے والے کو لاکھوں میں رسوا اور بے عزت کر کے آپ بول رہے ہیں کہ اس کو بول دو ایسا نہ کرے اس نے اگر اپنی اصلاح کر بھی لی تو لاکھوں کو کون بتانے جائے گا کہ اس کی اصلاح ہو گئی ہے یہ بھی ہو سکتا ہے کہ آپ جناب کی غلط فہمی ہو سامنے والے کے پاس آپ کی بات کا جواب بھی ہو سکتا ہے پھر آپ پر واجب بھی نہیں ہے کہ لاکھوں کو اس کا پیغام پہنچا کر آپ کہیں کہ سدھر جا اس طرح کے انداز سے سامنے والے کی رسوائی ہوتی ہے، اس کے دل میں بغض پیدا ہو سکتا ہے۔ اگر اس نے اپنی غلطی کی اصلاح کر بھی لی تب بھی شاید وہ آپ سے بزن ہی ہو۔ اپنے سے بڑا اگر کوئی ناجائز کام یا کلام کر رہا ہے اور آپ کو پتا ہے کہ یہ بات فلاں کتاب میں اس طرح لکھی ہوئی ہے اور آپ کو ظن غالب ہے کہ میں سمجھاؤں گا تو یہ مان جائے گا، تو اب سمجھانا واجب ہے۔ اور انداز اس طرح بھی رکھا جا سکتا ہے کہ وہ کتاب کھول کر اس کو دکھا دی جائے اور پیار محبت کے ساتھ یہ کہا جائے کہ ذرا مجھے سمجھائیے کہ یہ کیا لکھا ہے۔ اگر وہ سمجھدار ہوگا تو خود ہی سمجھ جائے گا۔ بہرحال غلطی چھوٹا بھی بتائے اور ہو غلطی تو بڑوں کو بھی بڑا دل رکھ کر مان لینا چاہیے کہ اسی میں دنیا و آخرت کی بھلائی ہے۔ اللہ پاک ہمیں اپنی اور ساری دنیا کے لوگوں کی اصلاح کرنے کا جذبہ عطا فرمائے۔ آمین بجاہ خاتم النبیین صلی اللہ علیہ وآلہ وسلم۔ انمول دولت اللہ کے آخری نبی محمد عربی صلی اللہ علیہ وآلہ وسلم نے ارشاد فرمایا، جس شخص میں تین باتیں ہوں گی وہ ایمان کی حلاوت یعنی مٹھاس پالے گا۔ نمبر ون، سب سے بڑھ کر اللہ اور اس کے رسول سے محبت کرتا ہو۔ نمبر ٹو، اللہ کریم ہی کے لیے کسی سے محبت کرے۔ نمبر تھری، جس طرح آگ میں ڈالے جانے کو برا جانتا ہے اسی طرح کفر کی طرف لوٹنے کو برا جانے۔ حضرت ابو دردہ رضی اللہ عنہ فرمایا کرتے تھے، اللہ پاک کی قسم، جسے اپنے برے خاتمے کا خوف نہیں ہوتا اس کا خاتمہ برا ہوتا ہے۔ کاش ہم سب کو ایمان کی سلامتی کی حقیقی سوچ نصیب ہو جائے۔ صد کروڑ کاش، برے خاتمے کے خوف سے دل گھبراتا رہے، دن میں بار بار توبہ و استغفار کا سلسلہ رہے، اللہ پاک کے دربار کرم بار سے ایمان کی حفاظت کی بھیک مانگنے کی رٹ جاری رہے۔ جس طرح دنیاوی دولت کی حفاظت کے معاملے میں غفلت اس کے ضیاع یعنی ضائع ہونے کا سبب بن سکتی ہے، اسی طرح بلکہ اس سے بھی زیادہ نازک معاملہ ایمان کا ہے۔ میرے آقا اعلی حضرت امام اہل سنت امام احمد رضا خان رحمت اللہ علیہ کا ارشاد ہے، علماء کرام فرماتے ہیں، جس کو سلب ایمان یعنی ایمان چھن جانے کا خوف نہ ہو، مرتے وقت اس کا ایمان سلب یعنی ضائع ہو جانے کا اندیشہ ہے۔ اے عاشقان رسول، دولت کی حفاظت کی جتنی فکر ہوتی ہے اسے کہیں زیادہ ایمان کی حفاظت کی فکر لازم ہے، کیونکہ ایمان انمول دولت ہے۔ اگر نعوذ باللہ نعوذ باللہ نعوذ باللہ خاتمہ کفر پر ہو گیا تو ہمیشہ ہمیشہ کے لیے جہنم میں رہنا پڑے گا۔ چاہے کتنی ہی نمازیں پڑھی تھیں، تہجد گزار تھا، صدقہ و خیرات کرنے والا تھا، اگر خاتمہ ایمان پر نہ ہوا تو پھر کچھ کام نہیں آئے گا۔ حدیث مبارکہ میں ہے، انما الاعمال بالخواتیم، یعنی اعمال کا دار و مدار خاتمے پر ہے۔ اس حدیث پاک کے تحت شارحین فرماتے ہیں کہ ہمیشہ کی سعادت مندی اور بدبختی کی بنیاد بوقت موت انسان کے آخری عمل پر رکھی گئی ہے، کیونکہ موت کے وقت عذاب کے فرشتوں کو دیکھنے سے پہلے بندہ ایمان لے آئے تو اللہ اس کے کفر اور کفریہ اعمال کو مٹا دیتا ہے۔ اسی طرح کسی مسلمان کا آخری عمل کفر پر ہو تو اس کے اعمال برباد کر دیتا ہے۔ اے عاشقان رسول، فی زمانہ حالات بڑے نازک ہیں، طرح طرح کے فتنے روز روز سامنے آ رہے ہیں، برے خاتمے کا خوف اور ایمان کی حفاظت کا جذبہ بڑھانے کے لیے اچھے ماحول اور اچھی صحبت کو اپنائیے۔ علماء اہل سنت بالخصوص اعلی حضرت امام احمد رضا خان رحمت اللہ علیہ کی کتابیں پڑھنا اپنا معمول بنا لیجئے۔ خدایا برے خاتمے سے بچانا، پڑھوں کلمہ جب نکلے دم یا الہی، گالیاں دینے کے نقصانات۔ کہتے ہیں کہ ایک لوہار کی بند دکان میں ایک سانپ گھس گیا۔ उसका जिस्म वहां पड़ी एक आरी से टकराकर हल्का सा जख्मी हो गया। उस सांप ने पलटकर पूरी कुव्वत से आरी को डसा, जिसके सबब उसका मुंह भी जख्मी हो गया। उसने गुस्से में आकर खुद को आरी के इर्द गिर्द लपेट लिया और अपना दुश्मन समझकर उसे दबाने लगा, जिसकी वजह से वो खुद ही मर गया। ए आशिकाने रसूल, उस बेवकूफ सांप की तरह गुसीले यानी गुस्से वाले अफराद भी बेवकूफाना अंदाज अपनाते, दूसरों को तकलीफ देते और नुकसान पहुंचाने की कोशिश करते हैं। जरा जरा सी बात पर गाली दे रहे होते हैं। कई लोग तो इस कदर गालियों के दलदल में धंसे होते हैं कि हर चीज, मसलन गधे, घोड़े, बकरे वगैरह जानवरों को भी गालियां दे रहे होते हैं। दीवार से टकरा गए तो उसे गाली, दरवाजा ना खुले तो उसे गाली, गाड़ी स्टार्ट ना हो तो उसे गाली, कॉल ना लगे तो नेटवर्क को गाली, अलगरज हर चीज ही को अपनी गालियों का निशाना बना रहे होते हैं। बात बात पर गुस्से होकर गालियां देने वाला शख्स उस बेवकूफ सांप की तरह इज्जत के हवाले से अपनी मौत आप ही मर जाता है। याद रखिए, किसी मुसलमान को गाली देना, उसकी इज्जत उछालना गुनाह का काम है। नंबर वन, अल्लाह पाक के आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, सूद 70 गुनाहों का मजमुआ है और उनमें सबसे कम ये है कि कोई शख्स अपनी माँ से बदकारी करे, और सूद से बढ़कर गुनाह मुसलमान की बेइज्जती करना है। नंबर टू, गालियां देने वाला शख्स अगर सेठ है तो उसके मुलाजिम, शौहर है तो उसकी बीवी, उस्ताद है तो उसके शागिर्द उससे तंग रहते हैं। अगर इज्जत भी करते हैं तो सिर्फ अपने मकसद के हुसूल के लिए या फिर उसके शर से बचने के लिए, और जिसकी इज्जत उसके शर से बचने के लिए की जाए, हदीस पाक में उसे बदतरीन आदमी कहा गया है। नंबर थ्री, गालियां देने वाला बहुत ही बुरा शख्स होता है, जैसा कि हदीस शरीफ में है, सबाबुल मुस्लिमी फुसूकुन, यानी किसी मुसलमान से गाली गलौज करना फिस्क है। नंबर फोर, झगड़े के वक्त गाली बकने की आदत को मुनाफिकत की निशानियों में से एक निशानी कहा गया है, लिहाजा गालियां बकने वाला एक तरह से खुद को मुनाफिकों की लिस्ट में शामिल करने की कोशिश कर रहा होता है। याद रखिए, मुसलमान को गाली देना और उसका दिल दुखाना हराम और जहन्नम में ले जाने वाला काम है। आज ही सच्ची तौबा करने के साथ साथ हर उस मुसलमान से भी मुआफी मांग लीजिए जिसे गाली दी है या ना हक दिल दुखाया है, ताकि दुनिया और आखिरत की रुसवाइयों से बच सके। अल्लाह करीम हमें अपनी जबान का अच्छा इस्तेमाल करने और उसे गाली गलौज से बचाकर रखने की तौफीक अता फरमाए। आमीन बिजाही खातमिन नबीजीन सल्लल्लाहु अलैहि व आलिही वसल्लम। अपनी औलाद को दीन सिखाइए। आजकल अक्सर मुसलमान अपनी औलाद को सिर्फ और सिर्फ दुनियावी तालीम दिलवाते और उसी के लिए खूब कोशिश करते हुए नजर आते हैं। उन्हें महंगे से महंगे स्कूलों में पढ़ाते और हजारों रुपए की ट्यूशन क्लासेस का उनके लिए एहतिमाम करते हैं। इसके बरक्स उनका अपनी औलाद की दीनी तालीम और तरबियत के मामले में गफलत का ये आलम होता है कि अक्सरियत को देख कर भी कुरान करीम दुरुस्त पढ़ना नहीं आता। यहां तक कि मैंने तो कई ऐसे लोग भी देखे हैं जिनके बच्चे इंग्लिश तो अच्छी बोल रहे होते हैं मगर उन्हें कलिमा दुरुस्त पढ़ना नहीं आता। यूं ही आम तौर पर उन्हें उन अकायद का इल्म नहीं होता जिन पर मुसलमान के दीन और ईमान और उखरवी नजात का दारोमदार है। दुनियावी तालीम की आला तरीन डिग्रियां हासिल करने के बावजूद उन्हें नमाज, रोजा, हज और जक़ात वगैरह फर्ज इबादात से मुताल्लिक बुनियादी और जरूरी बातों का कोई इल्म नहीं होता। वुजू व गुसल का सही तरीका, नमाज के अरकान या नमाज जनाजा की दुआएं तो शायद ही सुना पाए। उमूमन दीन ना सीखने اور صرف دنیاوی تعلیم حاصل کرنے والی اولاد آج کل اپنے والدین کو زیادہ ستاتی اور ان کے ارمانوں کا گلا گھونٹتی نظر آتی ہے۔ اپنے بوڑھے والدین کو اولڈ ہاؤس پہنچانے والی اولاد بھی عام طور پر دنیاوی تعلیم یافتہ ہی ہوتی ہے، دین اسلام سے معاذ اللہ بیزار اور اس کے بنیادی احکام پر طرح طرح کے اعتراضات کرنے والے افراد بھی صرف دنیاوی علوم و فنون میں مہارت رکھنے والے ہی نظر آتے ہیں۔ اب تک جتنی بھی خودکشیاں ہوئی ہیں، امید ہے ان میں کوئی ایک بھی علم دین کا عالم نہیں ملے گا، اور اللہ پاک نے چاہا تو آئندہ بھی ایسے مبارک افراد کے بارے میں آپ ایسا نہیں سنیں گے۔ البتہ اب تک خودکشی کرنے والوں میں ایک بڑی تعداد دنیاوی تعلیم حاصل کیے ہوئے افراد کی سامنے آئی ہے۔ ہماری دنیا و آخرت کی بھلائی اسی میں ہے کہ اپنی اولاد کو دین ضرور سکھائیں۔ اگر دنیاوی تعلیم دلوانی بھی ہے تو ضروری دینی علم سکھانے کے بعد بھی اچھی اچھی نیتوں کے ساتھ اور شریعت کے بتائے ہوئے اصولوں پر عمل کرتے ہوئے انہیں دنیاوی تعلیم دلوائیں۔ یاد رکھیے، قیامت کے دن جس طرح دیگر نعمتوں کے متعلق سوال ہوگا، یوں ہی اولاد بھی ایک نعمت ہے، اس کے متعلق بھی ہم سے سوال ہوگا۔ اپنی اولاد کی درست اسلامی تربیت کر کے دنیا میں ہی اس سوال کا جواب تیار کر لیجئے۔ حضرت عبداللہ بن عمر رضی اللہ عنہما نے ایک شخص سے فرمایا، اپنے بچے کی اچھی تربیت کرو، کیونکہ تم سے تمہاری اولاد کے بارے میں پوچھا جائے گا کہ تم نے اس کی کیسی تربیت کی اور تم نے اسے کیا سکھایا۔ لہذا اپنی اولاد کو وہ کچھ سکھائیے کہ جس سے قیامت کے دن آپ کو رسوائی کا سامنا نہ کرنا پڑے۔ اللہ پاک کے آخری نبی صلی اللہ علیہ وآلہ وسلم نے ارشاد فرمایا، کسی باپ نے اپنے بچے کو ایسا عطیہ نہیں دیا جو اچھے ادب سے بہتر ہو۔ حکیم الامت مفتی احمد یار خان رحمت اللہ علیہ فرماتے ہیں، اچھے ادب سے مراد بچے کو دیندار، متقی، پرہیزگار بنانا ہے۔ اولاد کے لیے اس سے اچھا عطیہ کیا ہو سکتا ہے کہ یہ چیز دین و دنیا میں کام آتی ہے۔ ماں باپ کو چاہیے کہ اولاد کو صرف مالدار بنا کر دنیا سے نہ جائیں، بلکہ انہیں دیندار بنا کر جائیں، جو خود انہیں بھی قبر میں کام آئے، کہ زندہ اولاد کی نیکیوں کا ثواب مردہ کو قبر میں ملتا ہے۔ اللہ کریم اچھی اچھی نیتوں کے ساتھ ہمیں اپنی اولاد کو دین سکھانے کی توفیق عطا فرمائے۔ آمین بجاہ خاتم النبیین صلی اللہ علیہ وآلہ وسلم۔ صلحوں میں بھلائی ہے۔ رمضان مبارک 1441 1441 سنہ ہجری کی 25ویں رات نماز تراویح کے بعد ہونے والے مدنی مذاکرے میں ایک سوال کیا گیا کہ ہمارے والد صاحب کا ہمارے چچا اور دیگر چند رشتہ داروں سے جھگڑا ہے، تو اس صورت میں ہمیں کیا کرنا چاہیے؟ کیا ہم بھی ان رشتہ داروں سے تعلق توڑ کر رکھیں، یا ہمیں اپنے رشتے کے مطابق ان سے بنا کر رکھنی ہے؟ شیخ طریقت امیر اہل سنت دامت برکاتہم العالیہ نے ارشاد فرمایا، والدین کے جھگڑوں میں اولاد کو نہیں پڑنا چاہیے۔ چچا سے بھتیجے کو صلہ رحمی تو کرنی ہی ہوگی، قطع رحمی حرام ہے۔ اگر دونوں بھائی آپس میں ناراض ہیں تو اس وجہ سے بیٹا اپنے چچا سے نہیں ملتا، تو یہ نہیں ہونا چاہیے۔ لڑائی چاہے والد صاحب کی اپنے بھائی سے ہو یا والدہ کی اپنی بہن سے، اولاد اپنے والدین کی لڑائی کی وجہ سے صلہ رحمی کرنے سے خود کو محروم نہ کرے۔ نیز بھائی بہن کو، بھائی بھائی کو، بہن بہن کو آپس میں ناراضیاں رکھنی نہیں چاہیے، بلکہ ہمت کر کے کچھ آگے بڑھ کر میل ملاپ کر لینا چاہیے۔ حکایت، ہمارے بڑوں کے آپس میں کچھ مسائل ہوئے ہوں گے، جس کی وجہ سے میری یعنی امیر اہل سنت کی خالہ کے ہاں ہم لوگوں کا آنا جانا بند تھا اور نہ ہی وہ آتی تھیں۔ کھردر میں شہید مسجد کے پاس خالہ کا گھر تھا اور میں اسی مسجد میں امامت کرتا تھا۔ اللہ کے کرم سے مجھے توفیق مل گئی اور میں ہمت کر کے خالہ کے گھر چلا گیا۔ میرا تو ویسے بھی उनसे कोई झगड़ा नहीं था। मुझे देखकर वो लोग हैरान हो गए और कहने लगे, तुम? मैंने कहा, हाँ मैं सुलह करने आया हूं, माफ कर दो। खालू से मिला तो उन्होंने कहा कि तुम इतने बड़े आदमी हो गए हो और हमसे खुद मिलने आए हो। ये उन दिनों की बात है जब दावत इस्लामी को बने हुए थोड़ा अरसा हुआ था, लेकिन दावत इस्लामी की वजह से मेरा नाम हो गया था। यूं उनसे सुलह करके मैं घर आया और अपनी बहन वगैरह को समझा बुझा कर कहा कि मैं राह हमवार करके आया हूं, लिहाजा तुम लोग खाला के यहाँ चले जाओ। और अल्हम्दुलिल्लाह वो लोग भी उनके यहाँ चले गए और अल्लाह पाक के करम से खाला के यहाँ हमारे आने जाने का सिलसिला शुरू हो गया। लिहाजा जिनकी भी आपस में नाराजगियां हैं, उनमें से कोई एक पार्टी हिम्मत करे तो तरकीब बन सकती है। अलबत्ता अगर पुरानी बातें याद दिलाएंगे कि तुमने ये बोला था, यूं यूं किया था, मैं फिर भी चलकर आया हूं, तो हो सकता है वो बोले कि दरवाजा अभी तक हमने भेड़ा यानी बंद नहीं किया है, तू निकल जा, तू आया ही क्यों है। लिहाजा जो सुलह करने जाए उसके अंदर झुकाव होना चाहिए, क्योंकि सुलह के दरवाजे की चौखट थोड़ी नीची है। अगर झुक कर जाएंगे तो दाखला मिल जाएगा, अकड़ते हुए जाएंगे तो सर टकरा जाएगा और सुलह होगी नहीं। बहरहाल जो आजजी करेगा, झुकेगा, वही कामयाब होगा। अल्लाह पाक के आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, मन तवाज़ा लिल्लाहि रफ़अहुल्लाह, यानी जिसने अल्लाह की रिजा के लिए आजजी की, अल्लाह पाक उसे बुलंदी अता फरमाता है। लिहाजा सबको सुलह करनी चाहिए। इस टॉपिक के हवाले से मकतबतुल मदीना का एक बहुत प्यारा रिसाला है, हाथों हाथ फूफी से सुलह कर ली। इस रिसाले को पढ़कर अल्लाह पाक ने चाहा तो आपका जहन बन जाएगा कि झगड़ा नहीं, सुलह होनी चाहिए। अल्लाह करीम हमें आपस में सुलह के साथ रहने की तौफीक अता फरमाए। आमीन बिजाही खातमिन नबीजीन सल्लल्लाहु अलैहि वालिही वसल्लम। फजूल सवालात के आदियों के लिए पैगाम। अल्हम्दुलिल्लाह मैं बतौर आदत बिला जरूरत किसी से ये नहीं पूछता कि तुम्हारे बच्चे कितने हैं, तुम क्या काम करते हो, तुम्हारी आमदनी कितनी है वगैरह। बसा अवकात सामने वाला इस तरह के सवालात पसंद भी नहीं करता, क्योंकि अगर तनख्वाह कम हुई तो बताते हुए शर्म आएगी, और अगर बता भी दी तो हो सकता है पूछने वाला बोल पड़े कि सिर्फ इतनी सी तनख्वाह, तुम्हारी तो इतनी इतनी तालीम और इतना इतना तजर्बा है वगैरह वगैरह। और अगर उसकी तनख्वाह ज्यादा हुई तो हो सकता है कि नजर लग जाने के खौफ से बताते हुए झिझके। यकीनन नजर का लगना हक है कि हदीसों से साबित है। बाज लोग ख्वामखा बेटे बेटियों की तादाद, उनकी उम्रों, मंगनियों और शादियों वगैरह के मुतालिक फजूल सवालात करके दूसरों को बोर करते हैं। अगर किसी के गैर शादीशुदा बेटे या बेटी का मालूम करने में कामयाब हो जाएं, तो मजीद पूछेंगे, क्या मसाला है, इसकी शादी क्यों नहीं करवा रहे, अब तो उम्र काफी हो गई है, इसका कुछ करो। किसी की शादी को अगर चंद महीने गुजर चुके होंगे तो पूछेंगे कि खुशखबरी है या नहीं। इस तरह की बातों में औरतें भी किसी से पीछे नहीं रहती। अल्लाह करीम इनको भी अक्ल सलीम अता फरमाए। किसी ने बेटी की शादी की तो सवाल होगा, जहेज कितना दिया है, क्या क्या दिया, और हाँ सोना गोल्ड कितना दिया। किसी के घर जाएंगे तो बिन मांगा मशवरा देते हुए इरशाद होगा, ये चीज तुम्हें यहां के बजाय वहां रखनी चाहिए थी। यूं ही दरवाजों और खिड़कियों के बारे में कहेंगे कि अगर यूं कर लेते तो और बेहतर हो जाता। बादों का तो मेजबान को दिल आजार बातें भी बोल दी जाती होंगी, मसलन आपके घर में सफाई का ख्याल रखने की जरूरत है, इसी तरह कारपेट, दीवारों और वॉशरूम वगैरह की खामियां भी बयान करते होंगे, जो फजूल सवालों से बचा रहता है। उम्मीद है वो टेंशन फ्री रहने के साथ साथ दूसरों के दिल दुखाने और उसे झूठ के गुनाह में फंसाने की आफतों से भी बचा रहे। अल्लाह करीम हम सबको फजूल बातों, फजूल सवालों और दीगर फजूल कामों से बचने और दूसरों को बचाने की तौफीक अता फरमाए। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নামাজি বাড়ানো কে নুসখে, গুনাহোঁ কা সৈলাব জোরোঁ পর হ্যায়, লোক গুনাহোঁ কে মকামাত কে করিব ওর ইলমে দীন সিখানে ওয়ালে মকামাত ওর মসাজিদ সে দূর হতে চলে যা রহে হ্যায়। পহলে মসজিদ কচ্চি ইয়ানি মিট্টি কি দিওয়ারোঁ ওয়ালি ভি হতি থি, তো ভি নামাজি উমুমন পক্কে হতে থে, আর আব ও দৌর আয়া কে মসজিদে তো সিমেন্ট সরিয়া আর মার্বল বগেরা সে পক্কি বনি হতি হ্যায়, লেকিন নামাজি কচ্চে দিখাই দেতে হ্যায়, মগর জিসে আল্লাহ বচায়ে। ফিতনো সে ভরে ইস দৌর মে বহুত সারে মুসলমান তো ভেসে হি মসাজিদ মে নামাজ কে লিয়ে নহি আতে, আর জো আতে হ্যায় উনহে মসাজিদ মে জরুরিয়াত আর সহুলিয়াত ইয়ানি ফ্যাসিলিটিজ উমুমন কম ইয়া গ্যার মেয়ারি মিলতি হ্যায়, জিসকি ওজা সে নফস ও শয়তান কো উনহে মসজিদ সে ভগানা আসান হো জাতা হ্যায়। লিহাজা মসাজিদ কি খিদমত কি সাআদত পানে ওয়ালে আশিকান রসুল সে গুজারিশ হ্যায় কে মৌলা করিম আপকি কাবিশোঁ কো কবুল ফরমায়ে, নামাজিয়োঁ কো মজিদ আসানিয়া ফরহম কিজিয়ে, ইনশা আল্লাহ নামাজি বড়েঙ্গে আর বা জামাত নামাজ কে পাবন্দ বনেঙ্গে, ইউ আপকে লিয়ে সওয়াবে জারিয়া মে ইজাফা হো জায়েগা। নামাজি বড়ানো কে লিয়ে আশিকান রসুল কে দারুল ইফতা সে শরঈ রহনুমাই লেনে কে বাদ হি ইন নুসখোঁ পর আমল কিয়া যায়ে। দুনিয়া কা মৌসম অজীব ও গরীব করবটে লে রহা হ্যায়, জিসে গ্লোবাল ওয়ার্মিং কাহ যা রহা হ্যায়, জেসি গরমি আব পড় রহি হ্যায় পহলে নহি হতি থি, লিহাজা জিনকে ইহাঁ মুমকিন হো ও আপনি মসজিদ মে এসি লগবা লেন। ঠন্ডে মৌসম মে ফর্শ পর এসি মোটি দরি ইয়া কদরে পতলা কার্পেট বিছায়ে, জিস পর সজদে মে পেশানি বা আসানি জম সকে, ওজুখানে কে নল বগেরা কো দুরুস্ত রখে, হাত ধোনে কে লিয়ে সাবুন বগেরা কা ভি এহতিমাম রখিয়ে, ওজুখানে মে খারে কে বজায়ে মিঠা পানি হো, মসাজিদ কে ইস্তঞ্জা খানো ইয়ানি টয়লেটস কো বনাবট আর সফাই কে এতবার সে বেহতর করবা লিয়া যায়ে, আর জাহাঁ নামাজিয়োঁ কি আমদরফ জ্যাদা হো ওয়াহাঁ ইস্তঞ্জা খানো কি সফাই কে লিয়ে খাস তোর পর কিসি শখস কো মুকর্রর কিয়া যায়ে, জো লোগোঁ কা রশ খতম হো জানে কে বাদ সফাই সুতরাই করতা রহে। কই লোগ ডব্লিউসি কে জরিয়ে ইস্তঞ্জা নহি কর পাতে, বল্কি উনহে কমোড কি হাজত হতি হ্যায়, লিহাজা জরুরত কে মুতাবিক হর মসজিদ মে কম আজ কম এক কুশাদা আর বড়ে সাইজ কা কমোড হোনা চাইয়ে, উসকা সুরাখ ভি পিছলি সাইড পর হো আর দরওয়াজে কে বাহার উসকি নিশানি ভি লগি হো, তালা লগানে কে বজায়ে উসে খুলা রাখিয়ে। সুনা হ্যায় কে বাহার মুমালিক মে মসাজিদ কে বাহার নামাজিয়োঁ কে বৈঠনে কে লিয়ে এক মখসুস জগে বনি হতি আর কুরসিয়াঁ ইয়ানি চেয়ারস রাখি হতি হ্যায়, জাহাঁ উমুমন বড়ি উম্র কে নামাজি হজরাত জিনকে লিয়ে বার বার ঘর জানা আর আনা মুশকিল হতা হ্যায়, ও আসর ও মগরিব কে বাদ বৈঠে আগলি নামাজ কা ইন্তজার করতে হ্যায়, বল্কি কহিঁ তো ফ্রিজ কা ভি ইন্তজাম হতা হ্যায়, ইসমে নামাজিয়োঁ কে লিয়ে পানি বগেরা রাখা হতা হ্যায়, ইয়ে আচ্ছা আন্দাজ হ্যায়, জাহাঁ মুমকিন হো কিসি আশিক রসুল মুফতি সাহিব সে ইজাজত লেকর ইসে ভি আপনায়া যায়ে। বিলখুসুস সর্দিয়ো মে ইশা কি নামাজ কে বাদ নামাজিয়োঁ কে লিয়ে চায় কা ইন্তজাম কিয়া যা সকতা হ্যায়, মগর ইসকে লিয়ে অলগ সে চন্দা কিয়া যায়ে। বাজ মসাজিদ মে শরঈ তৌর পর মাজুর নামাজিয়োঁ কে লিয়ে কুরসিয়োঁ কা এহতিমাম হতা হ্যায়, লেকিন কই লোগ উন কুরসিয়োঁ পর বৈঠ নহি পাতে, বল্কি বাজ ওকাত কুরসি কি সখ্তি বৈঠনে ওয়ালে কো কাফি পরিশান করতি হ্যায়, জিসসে বিলখুসুস বড়ি উম্র কে নামাজি আজমাইশ কা শিকার হতে হ্যায়, লিহাজা সস্তি আর গ্যার মিয়ারি কুরসিয়োঁ কে বজায়ে আচ্ছে গদ্দোঁ ওয়ালি কুরসিয়াঁ রাখি যায়ে। জাহাঁ জাহাঁ দাওয়াত ইসলামী কে হফতাওয়ার সুন্নতো ভরে ইজতেমাত হতে হ্যায় ওয়াহাঁ কুছ তাদাদ মে আরামদে কুরসিয়াঁ রাখি যায়ে, মগর জো নিচে বৈঠ সকতা হো উসে নিচে হি বৈঠনা চাহিয়ে। গাঁও দিহাতো বগেরা মে জাহাঁ জাহাঁ দাওয়াত ইসলামী কে কাফলে সফর করতে হ্যায়, আগর ওয়াহাঁ ওয়াশরুম ইয়া ওজুখানে কা মুনাসিব বন্দোবস্ত না হো তো মুমকিনা সূরত মে কাফলে ওয়ালে ইসলামী ভাই আপস মে রকম মিলাকর ইয়ে কাম করবা লে, इससे वहां के नमाजियों के साथ साथ आइंदा काफले वालों के लिए भी आसानी हो जाएगी। मशवरा, जब भी वजू खाना बनाना हो तो उसे बेहतर अंदाज में बनाने के लिए मकतबतुल मदीना के रिसाले वजू का तरीका के बैक टाइटल पर इसका नक्शा देख लीजिए। याद रखिए, सहूलियात देने के जरिए अगर कोई नमाजी बनता है तो ये घाटे का सौदा नहीं बल्कि आखरत में नफाई नफा है। इस्लामी बहनों के जहां जहां इज्तिमाआत और रिहायशी कोर्स होते हैं वहां भी हस्ब मौका मुशावरतों यानी काउंसलिंग के साथ मस्कूरा सहूलियात मुहैया की जाएं। अल्लाह करे कि हमारा बच्चा बच्चा अल्लाह पाक का नाम लेने वाला बन जाए, हमारी मस्जिदें आबाद हो जाएं, मुसलमान नमाजी बन जाएं और सुन्नतों पर अमल को अपना मामूल बना लें। आमीन। बिजाही खातमिन नबीयीन सल्लल्लाहु अलैहि वाली वसल्लम। नोट, मुफ्तियान अहले सुन्नत से रहनुमाई लिए बगैर मसाजिद में किसी किस्म की तोड़फोड़ या इजाफी खर्च ना किया जाए। दाऊद इस्लामी के तहत चलने वाले दारुल इफ्ता अहले सुन्नत से शरई रहनुमाई के लिए इस नंबर पर राब्ता कीजिए 03117864100। सुबह 10 शाम 4 छुट्टी जुमातुल मुबारक। मस्जिद भरो तहरीक, मस्जिद बनाओ तहरीक। मस्जिद आबाद करने की फजीलत पर मुश्तमिल तीन फरामीन मुस्तफा सल्लल्लाहु अलैहि वाली वसल्लम। नंबर 1, बेशक अल्लाह पाक के घरों को आबाद करने वाले ही अल्लाह वाले हैं। नंबर 2, जो मस्जिद से मोहब्बत करता है अल्लाह पाक उसे अपना महबूब यानी प्यारा बना लेता है। नंबर 3, जब कोई बंदा जिक्र या नमाज के लिए मस्जिद को ठिकाना बना लेता है तो अल्लाह पाक उसकी तरफ रहमत की नजर फरमाता है, जैसा कि जब कोई गायब आता है तो उसके घर वाले उससे खुश होते हैं। अल्हम्दुलिल्लाह, आशिकान रसूल की मदनी तहरीक दावत इस्लामी नेकी की दावत आम करने के लिए मसाजिद आबाद करने का भी अज़म रखती है। इसी मकसद के लिए इनफरादी और इज्तिमाई कोशिशों के जरिए आशिकाने रसूल को नमाज बाजमात के लिए मसाजिद का रुख करने की तरगीब दी जाती है। मुख्तलिफ मसाजिद में बाद नमाज फज्र, मदनी हलका और किसी नमाज के बाद दरस फैजान सुन्नत की तरकीब होती है। इसके अलावा हफ्तावार सुन्नत उम्र इज्तिमात और मुख्तलिफ मवाके पर होने वाले तरबियती इज्तिमात भी मसाजिद में होते हैं। मदनी मुजाकरा भी मस्जिद यानी आलमी मदनी मरकज फैजान मदीना में होता है। सुन्नतों की तरबियत के लिए दुनिया भर में सफर करने वाले आशिकान रसूल के मदनी काफले भी उमूमन मसाजिद में ही ठहरते हैं, जो मसाजिद आबाद करने का एक बेहतरीन जरिया है। हमारे प्यारे आका मक्की मदनी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ने मस्जिदें बनाने की तरगीब देते हुए इरशाद फरमाया, नंबर 1, जो अल्लाह पाक के लिए मस्जिद बनाएगा अल्लाह पाक उसके लिए जन्नत में घर बनाएगा। नंबर 2, मस्जिदें तामीर करो और इन्हें महफूज बनाओ। प्यारे प्यारे इस्लामी भाइयों, दावत इस्लामी जहां मस्जिद भरो तहरीक है वहां मस्जिद बनाओ तहरीक भी है। दाऊद इस्लामी की मजलिस खुद्दामुल मसाजिद, मसाजिद की तामीर आबादकारी और मस्जिद के अमले यानी स्टाफ के मुशायरों यानी सैलरीज के इंतजाम वगैरह के लिए कोशा है। अल्हम्दुलिल्लाह 2017 में पाकिस्तान में 723 मसाजिद तामीर की गई, जबकि रवां यानी जारी साल 2018 में इंशा अल्लाह 1200 मसाजिद बनाने का हदफ है, जिनमें से 591 मसाजिद की का तामीराती काम जारी है, जबकि मसाजिद बनाने के लिए 547 प्लॉट्स हासिल किए जा चुके हैं। कर मस्जिदें आबाद, तेरी कब्र हो आबाद, फिरदौस अता करके खुदा तुझको करे शाद। अपनी आखरत संवारने के लिए आप भी मसाजिद की तामीर में हिस्सा लीजिए। मजलिस खुदामुल मसाजिद दावत इस्लामी से राबता के लिए मोबाइल नंबर 0313-014-3472 WhatsApp 0346-36-22219 Email masajid@dawatislami.net وضو خانے کے مدنی پھول. وضو سے پہلے بسم اللہ پڑھنا سنت ہے. آج کل عموماً اٹیچ بات بنائے جاتے ہیں. اس صورت میں اگر استنجا سے فراغت کے بعد باہر نکلے بغیر وہیں بیسن پر وضو کرنا ہو تو وضو کی دعائیں وغیرہ نہیں پڑھ سکتے. استنجا سے فراغت کے بعد اگر وضو کرنا ہو تو استنجا خانے سے باہر نکل آئے, استنجا خانے سے باہر نکلنے کی دعا پڑھیں. اب وضو سے پہلے کی دعائیں پڑھ کر اندر داخل ہوں اور وضو فرمائیں. ڈبلیو سی یا کموڈ کو سلائڈنگ دروازہ یعنی سلائڈنگ ڈور لگا کر الگ کر دیا جائے. صرف پردے وغیرہ لگانے سے کام نہیں چلے گا. اس صورت میں استنجا سے فراغت پا کر سلائڈنگ دروازہ بند کر کے وضو کرتے ہوئے دعائیں وغیرہ پڑھ سکتے ہیں. اس کے لیے بڑا حمام یعنی واش روم ہونا ضروری نہیں ہے, بلکہ چھوٹے حمام میں بھی سلائڈنگ دروازہ لگا کر پارٹیشن کیا جا سکتا ہے. میرے گھر کا حمام بھی چھوٹا سا ہے, لیکن اس میں اسی انداز میں پارٹیشن کر کے ترکیب بنائی ہوئی ہے. فیضان مدینہ کے مکتب میں بھی وضو خانہ بنایا ہوا ہے. افسوس کی بات ہے کہ گھر میں دنیا جہاں کی سہولتیں فیسلٹیز مہیا کرنے کی کوشش کی جاتی ہے, لیکن ایک ٹونٹی کا وضو خانہ نہیں بنایا جاتا. نماز کے چند ضروری مسائل. حدیث شریف میں ہے, جو شخص رکوع و سجود مکمل نہیں کرتا, نماز اسے کہتی ہے اللہ تجھے ہلاک کرے جس طرح تو نے مجھے ضائع کیا, پھر اس نماز کو پرانے کپڑے کی طرح لپیٹ کر نمازی کے منہ پر مار دیا جاتا ہے. نیز ایک روایت میں ہے, بدترین چور وہ ہے جو نماز میں چوری کرے. عرض کی گئی, نماز کا چور کون ہے؟ فرمایا, وہ جو رکوع و سجود مکمل نہ کرے. آج کل نماز میں کی جانے والی عمومی غلطیوں یعنی کامن مسٹیکس میں سے کچھ کو مد نظر رکھتے ہوئے چند مدنی پھول پیش خدمت ہیں. رکوع میں جھکنے کی کم از کم حد یہ ہے کہ ہاتھ بڑھائے تو گھٹنوں تک پہنچ جائے, جبکہ مکمل رکوع یہ ہے کہ پیٹھ سیدھی بچھا دے. رکوع کے لیے جھکنا نماز میں فرض ہے, اور وہاں کچھ ٹھہرنا یعنی اطمینان سے رکوع کرنا واجب. کسی نرم چیز مثلاً گھاس, روئی, قالین وغیرہ پر سجدہ کرنے کی صورت میں پیشانی اور ناک کی ہڈی کو اتنا دبانا ضروری ہے کہ دبانے سے مزید نہ دبے. اگر پیشانی اتنی نہ دبی تو نماز ہی نہ ہوگی, جبکہ ناک کی ہڈی اتنی نہ دبی تو نماز مکروہ تحریمی ہوگی اور اسے لوٹانا واجب ہوگا. سجدے میں پاؤں کی ایک انگلی کا پیٹ زمین پر لگنا فرض ہے, اور ہر پاؤں کی اکثر انگلیوں کا پیٹ زمین پر لگنا واجب ہے. رکوع کے بعد سیدھا کھڑا ہونا اور دو سجدوں کے درمیان سیدھا بیٹھنا واجب ہے. نیز اس دوران کم از کم ایک بار سبحان اللہ کہنے کی مقدار ٹھہرنا بھی واجب ہے. ایک رکن میں تین مرتبہ کھجانے سے نماز ٹوٹ جاتی ہے, یعنی ایک بار کھجا کر ہاتھ ہٹایا, پھر دوسری بار کھجا کر ہاتھ ہٹایا, اب تیسری بار جیسے ہی کھجائے گا نماز ٹوٹ جائے گی. اور اگر ایک بار ہاتھ رکھ کر چند بار حرکت دی تو ایک ہی مرتبہ کھجانا کہا جائے گا. امام سے پہلے مقتدی کا رکوع و سجود وغیرہ میں چلا جانا یا اس سے پہلے سر اٹھانا مکروہ تحریمی ہے. نماز میں چہرہ پھیر کر ادھر ادھر دیکھنا مکروہ تحریمی ہے, جبکہ بغیر چہرہ پھیرے بلا حاجت ادھر ادھر دیکھنا مکروہ تنزیہی ہے. نماز کے مسائل تفصیلاً سیکھنے کے لیے باہر شریعت حصہ 3 اور نماز کے احکام کا مطالعہ فرمائیے. معتکفین وغیرہ کے لیے مسجد کے آداب سے متعلق اہم مدنی پھول. مسجد کو ہر طرح کی بدبو سے بچائیے، مسجد میں کسی قسم کا کوڑا یعنی کچرا وغیرہ ہرگز نہ پھینکیے، بلکہ ہو سکے تو مسجد میں نظر آنے والے تنکے اور بالوں کے گچھے وغیرہ اٹھا کر ڈالنے کے لیے اپنی جیب میں ایک شاپر چھوٹا لفافہ رکھ لیجئے۔ فرمان مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم، جو مسجد سے اذیت کی چیز نکالے اللہ پاک جنت میں اس کے لیے ایک گھر بنائے گا۔ اپنے پسینے اور منہ کی رال وغیرہ کی آلودگی سے مسجد کے فرش، دری یا کارپیٹ کو بچانے کے لیے معتکف صرف اپنی ذاتی چادر یا چٹائی پر سوئے۔ وضو خانہ فنائے مسجد میں ہونے کی صورت میں تیل کنگھی وہیں کیجئے اور جو بال وغیرہ جھڑیں انہیں اٹھا لیجئے۔ کھانا فنائے مسجد میں وہ بھی دسترخوان وغیرہ بچھا کر اس پر کھائیے۔ نماز کی دری پر ہرگز نہ کھائیے۔ دوران اعتکاف مسجد کے اندر ضرورتاً دنیاوی بات کرنے کی اجازت ہے، لیکن اس میں بھی ضروری ہے کہ کسی نمازی یا سونے والے کو تشویش نہ ہو، بلا ضرورت دنیاوی بات چیت کی اجازت نہیں۔ فرمان مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم، لوگوں پر ایک زمانہ ایسا آئے گا کہ مساجد میں دنیا کی باتیں ہوں گی، تم ان کے ساتھ مت بیٹھو، کہ اللہ پاک کو ایسے لوگوں کی کوئی حاجت نہیں۔ مسجد میں پرسکون، خاموش اور سنجیدہ رہیے، نہ خود ہنسیے نہ دوسروں کو ہنسائیے، ہاں ضرورتاً مسکرانے میں حرج نہیں ہے۔ مسجد کی دیوار، فرش، چٹائی یا دری کے اوپر یا نیچے تھوکنے، ناک سنکنے، ناک یا کان سے میل نکال کر لگانے وغیرہ سے بچیے۔ اعضائے وضو سے وضو کے پانی کے قطرے مسجد کے فرش پر گرانا ناجائز و گناہ ہے۔ مسجد میں دوڑنا یا زور سے قدم رکھنا جس سے آواز پیدا ہو منع ہے۔ مسجد میں چھینک، کھانسی، ڈکار اور جماہی وغیرہ کی آواز کو جتنا ہو سکے ضبط کیجئے۔ مسجد کے فرش پر کوئی بھی چیز، مثلا ٹوپی، چادر، لکڑی، چھتری وغیرہ، چھتری، پنکھا وغیرہ، آہستہ سے رکھیے، پھینکنے سے گریز کیجئے۔ قبلے کی طرف پاؤں پھیلانا تو ہر جگہ منع ہے، مسجد میں کسی طرف نہ پھیلائیے کہ دربار الہی کے آداب کے خلاف ہے۔ بھوک سے کم کھانے کی عادت بنائیے کہ ڈٹ کر کھانے سے بسا اوقات منہ سے بدبو آنے کا مرض ہو جاتا ہے، اور منہ سے بدبو آ رہی ہو تو مسجد کا داخلہ حرام ہوتا ہے۔ کچی مولی، کچی پیاز، کچا لہسن اور ہر وہ چیز جس کی بو ناپسند ہو کھانے سے بچیے۔ فرمان مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم، جس نے پیاز، لہسن یا گندنا، لہسن سے ملتی جلتی ترکاری کھائی، وہ ہماری مسجد کے قریب ہرگز نہ آئے۔ موبائل فون کا استعمال صرف اور صرف ضرورتاً کیجئے۔ غیر معتکف بالعموم جبکہ معتکف بالخصوص سوشل میڈیا کے استعمال سے پرہیز کرے۔ مسجد میں نہ سمجھ بچوں کو مت لائیے۔ کرم از پئے مصطفیٰ میرے رب ہو، مجھے مسجدوں کا میسر ادب ہو۔ فرمان مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم، جو کسی کو مسجد میں با آواز بلند گم شدہ چیز ڈھونڈتے سنے تو وہ کہے، لا ردہ اللہ علیک فإن المساجد لم تبنا لہذا، یعنی اللہ وہ گم شدہ شے تجھے نہ ملائے، کیونکہ مسجدیں اس کام کے لیے نہیں بنائی گئیں۔ تحریر امیر اہل سنت، دامت برکاتہم العالیہ۔ ماہ رمضان المبارک کے اعتکاف کرنے کی آپ کو دعوت ہے۔